ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে এবং ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা নিয়ে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ সরকার জঙ্গি সংগঠন আনসারুল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
ভিসা বিষয়ে ভারত যুক্তরাষ্ট্র আলোচনা প্রসঙ্গে গৌতম গুপ্ত।
মার্কিন সফরে ওখানকার শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে অনেক আলোচনার পরেও মার্কিন ভিসা নীতির বদল নিয়ে ভারতের উদ্বেগ কমানো গেল না।
যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে ডক্টর নন্দিতা দাশগুপ্তের সাক্ষাৎকার।
ম্যানুফ্যাকচারিং চলে যাওয়া অবশ্যই একটা চিন্তার ব্যাপার। চায়না যেটা সুবিধে সেটা হচ্ছে তারা মানে লার্জ স্কেল উৎপাদন যেটাকে বলে সেটা করতে পারে, কারণ তাদের শ্রমের দিক থেকে তারা তাদের বিরাট একটা জোর আছে।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার দাবি করেছেন যে কংগ্রেসের গোয়েন্দা তত্ত্বাবধান কমিটি তদন্ত করে দেখুক যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে তাদের তদন্ত করার ক্ষমতার অপব্যবহার করেছে কিনা, যখন তারা নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে তদন্ত করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেছেন, 2016 সালের নির্বাচনের ঠিক আগে সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত কোনো রিপোর্ট খুবই উদ্বেগজনক। কোনো তথ্য প্রমাণ ছাড়া ট্রাম্প শনিবার ওবামার বিরুদ্ধে অভিযোগ করেন যে নভেম্বরে নির্বাচনের আগের মাসে নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ার সদর কার্যালয়ে তার টেলিফোনে আড়ি পাতা হয়। সাবেক প্রেসিডেন্টের একজন সহকারী ওই অভিযোগ বাতিল করে দিয়ে বলেন তা সম্পূর্ণ মিথ্যে। নতুন রিপাবলিকান প্রেসিডেন্ট রবিবার টুইটার বার্তায় বিরোধী ডেমোক্র্যাটস এবং ওবামার বিরুদ্ধে অপমানজনক সব মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি বাহিনী মসুল শহর কেন্দ্রের দিকে নতুন করে অগ্রসর হচ্ছে। ইসলামিক স্টেট চরমপন্থীরা এখনও যেসব স্থান দখল করে আছে তা পুনর্দখলের প্রচেষ্টায় ইরাকি বাহিনী এই অভিযান চালাচ্ছে। রবিবার ইরাকি সামরিক কর্মকর্তারা বলেছেন, সর্বসাম্প্রতিক লড়াইয়ে পশ্চিম মসুলে বেশ কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ তারা নিয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে আবহাওয়া ভালো না থাকায় আক্রমণ অভিযান বিলম্বিত হয়। প্রতিদিন হাজার হাজার বেসামরিক লোক লড়াই কবলিত এলাকা থেকে পালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার জঙ্গি সংগঠন আনসারুল ইসলাম নামের একটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে, জানিয়েছেন ঢাকা থেকে আমির খসরু তার রিপোর্টে।
বাংলাদেশ সরকার জঙ্গি সংগঠন আনসারুল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনসারুল ইসলামকে নিষিদ্ধ করার ঘোষণায় বলা হয়, এটি একটি জঙ্গি সংগঠন এবং বিভিন্ন রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত, যা জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে। আনসারুল ইসলাম আল কায়দা ভারতীয় শাখার সাথে সম্পৃক্ত এবং সংযোগ রক্ষাকারী বলে তারা দাবি করে। এই সংগঠন ব্লগার এবং এলজিবিটি অধিকার বিষয়ক সক্রিয়বাদী জুধাস মান্নান সহ বেশ কয়েকটি গুপ্ত হত্যার সাথে জড়িত বলে পুলিশ জানায়। 2015 সালে আনসারুল্লাহ বাংলা টিম নামের জঙ্গি সংগঠনটিকে নিষিদ্ধ করার পরে এর সদস্যরাই আনসারুল ইসলাম নামে কার্যক্রম শুরু করে বলে পুলিশ মনে করছে। আনসারুল ইসলাম হচ্ছে বাংলাদেশে নিষিদ্ধ হওয়া সপ্তম কোন জঙ্গি ও উগ্রবাদী ইসলামী সংগঠন। এর আগে জেএমবি, হুজিবি সহ 6টি সংগঠনকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর ও বাণিজ্য সচিব রীতা টেউটিয়া চার দিনের জন্য আমেরিকা ঘুরে গেলেন। মার্কিনী ভিসা নীতির আসন্ন বদলে ভারতের উদ্বেগ নিয়ে কথা বলার জন্য বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর এবং বাণিজ্য সচিব রীতা টেউটিয়া চার দিনের মার্কিন সফরে ওখানকার শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে অনেক আলাপ আলোচনার পরেও মার্কিন ভিসানীতির আসন্ন বদল নিয়ে ভারতের উদ্বেগ কমল না। প্রধানত চাকরির জন্য যে H-1B ভিসা দেওয়া হয় তাতেই ছাটকাট করতে চায় মার্কিন প্রশাসন। জয়শঙ্কর আর টেউটিয়ার যুক্তি ছিল, এই ভিসাকে অভিবাসনের অঙ্গ হিসেবে দেখলে ভুল করা হবে, এটি একটি নেহাতি বাণিজ্যিক বিষয়। কিন্তু মার্কিন কর্তারা এই যুক্তি মানে মানেননি। তারা উল্টে বলছেন, সামগ্রিকভাবে মার্কিন অভিবাসন ভিসায় যে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়টিও একই সঙ্গে বিবেচিত হবে, কিন্তু পাশাপাশি জরুরি প্রয়োজনে বাড়তি ফি দিয়ে H-1B ভিসার জন্য দরখাস্তের যে সুযোগ এতদিন ছিল সেটাও আপাতত বন্ধ করে দিচ্ছে মার্কিন প্রশাসন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম টড একদিনের জন্য ঢাকা সফর করেছেন। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু তার রিপোর্টে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম টড একদিনের সংক্ষিপ্ত সফরে রোববার ঢাকায় এসেছেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন অর্থাৎ ট্রাম্প প্রশাসন আসার পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার এটি প্রথম বাংলাদেশ সফর। উইলিয়াম টড ঢাকায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাহবুব জামানের সাথে বৈঠক করেছেন। তবে বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে কোনো পক্ষ থেকেই কোনো ধরনের মন্তব্য করা হয়নি। ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রোববার রাতেই ঢাকা ত্যাগ করবেন বলে কথা রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে সেনা জঙ্গি গুলির লড়াই হয়, এ সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত বিবরণ পাঠিয়েছেন পরমাশিস খোসরায়।
15 ঘন্টা পর সেনা জঙ্গি গুলির লড়াই শেষ হয়েছে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে। সেখানে আজকের সেনা জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে 2 হিজবুল জঙ্গির, নিহত হন 1 পুলিশ কনস্টেবল, আহত 3 সেনা জওয়ান, এদের মধ্যে রয়েছেন 1 মিলিটারি মেজরও। উল্লেখ করা যেতে পারে, গতকালই নিরাপত্তা বাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে ত্রালে জঙ্গিদের লুকিয়ে থাকার। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে সেনা জওয়ান, CRPF এবং জম্মু কাশ্মীরের পুলিশের একটি দল। তারপরে শুরু হয় চিরুনি তল্লাশি, নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা, ছোড়া হয় গ্রেনেডও, এরপরই পাল্টা আক্রমণ চালায় সেনাবাহিনী। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের সমস্যা কবলিত কুন্দুজ প্রদেশের কর্মকর্তারা বলেছেন, রাতে বিদ্রোহীদের আক্রমণে জাতীয় নিরাপত্তা বাহিনীর অন্তত 6 সদস্য নিহত হন। প্রাদেশিক পুলিশ প্রধান জেনারেল আব্দুল হামিদ হামিদ রবিবার বার্তা মাধ্যমকে বলেন, প্রাদেশিক রাজধানী কুন্দুজের কাছে বিদ্রোহীদের বড় একটি গ্রুপ একটা নিরাপত্তা চৌকিতে হানা দেয় ও লোকজনকে হত্যা করে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন যে তার যোদ্ধারা ওই চৌকির নিয়ন্ত্রণ নেয়। বার্ষিক সংসদীয় অধিবেশনে অংশ নেয়ার জন্য চীনের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার প্রতিনিধি বেজিংয়ে সমবেত হয়েছেন। রবিবার গ্রেট হল অব দ্য পিপলসে সংসদীয় অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী লি কাচাং প্রতিনিধিদের বলেন, চীন তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি 2017 সালে GDP অর্থাৎ মোট দেশজ উৎপাদনের 6.5% বৃদ্ধি করতে চায়। গত বছর চীন ওই প্রবৃদ্ধির লক্ষ্যস্থল করেছিল 6.5 থেকে 7% মধ্যে এবং তা বাস্তবিক হয়েছিল 6.7%। 26 বছরে সেটি ছিল সবচাইতে নিম্ন হার। আন্তর্জাতিক খবর এখানেই শেষ হচ্ছে।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের প্রথম 40 দিনের মাথায় অর্থনীতি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে অর্থনীতির বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের প্রফেসর ডক্টর নন্দিতা দাশগুপ্ত। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সাথে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
ট্রাম্প শাসনামলের প্রায় মাসাধিককালের মাথায় কংগ্রেসের যুগ্ম অধিবেশনে অনেকটাই রাষ্ট্রীয় পরিস্থিতি বা স্টেট অব দি ইউনিয়ন ধাঁচে যে ভাষণ ডোনাল্ড ট্রাম্প দেন সেটা বেশ সুসংবদ্ধ এবং নিটোল দৃপ্ত বক্তব্য বলে অনেকের কাছে মনে হয়েছে। এতে অন্যান্য বিষয়ের সঙ্গে তিনি অবকাঠামো খাতে পুনর্গঠন বাবদে $1,00,000,000 বরাদ্দের আহ্বান জানিয়েছেন, সামরিক ব্যয় বৃদ্ধির সুপারিশ করেছেন, ব্যবসা মহল মধ্যবিত্তের জন্য কর হ্রাসের কথা বলেছেন। আপনার মূল্যায়ন কি?
পরিকাঠামো একটি দেশের যে উন্নয়নের পক্ষে একটি আবশ্যিক অঙ্গ, পরিকাঠামোর উন্নয়ন ইকোনমিক গ্রোথের জন্য খুবই জরুরি, এবং যদি ঠিক মতো করে করা যায়, যে পরিকাঠামো তো নানান রকম হয়, যাকে আমরা বলি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ কিনা রাস্তাঘাট, ব্রিজ। অতএব আমরা দেখব যে উনি কোন কোন খাতে কিভাবে টাকা ধার্য করেন, ডলার ধার্য করেন।
আর সামরিক খাতে?
সামরিক খাতে উনি $603 বিলিয়ন প্রপোজ করেছেন, $603 বিলিয়ন তিনি দিচ্ছেন সামরিক খাতে, প্রতিরক্ষা এবং জনরক্ষা, যেটাকে আমরা বলি নিরাপত্তা। উনি পরিষ্কার বলেছেন যে পাবলিক ডিফেন্স, পাবলিক সেফটি এবং ন্যাশনাল ডিফেন্সে উনি টাকা দিচ্ছেন, কিন্তু অন্য জায়গা থেকে উনি কমাচ্ছেন, যেগুলো নন প্রায়োরিটি সেক্টর তত উনি মনে করছেন না, বা সামরিক ক্ষেত্র থেকে যেটা লোয়ার প্রায়োরিটি বলে বলা হয়, ফেডারেল এজেন্সিজ যারা, তাদের থেকে উনি টাকা কমাবেন। আমি একটা হিসাবে দেখছি যে নন ডিফেন্স খাত থেকে উনি $462 বিলিয়ন উনি কমাবার কথা ভেবেছেন। এখন এইটি কোন কোন ক্ষেত্র থেকে কমানো হবে, কম গুরুত্বপূর্ণ লোয়ার প্রায়োরিটি প্রোগ্রাম বলতে উনি কি মনে করেন বা ওর সরকার কি মনে করেন, সেটা আমাদের দেখতে হবে, এখনই বলা যাচ্ছে না। কিন্তু এইটা খুব চিন্তার বিষয় যে $462 বিলিয়ন কমে যাবে অন্য খাতে।
আর ট্যাক্স কাট নিয়ে কিছু বলবেন?
ট্যাক্স কাট তো মধ্যবিত্তদের যদি উপকার হয় তাহলে সেটাও তো দেখার মতো, যে আমরা দেখব যে মধ্য, এখন তো আমাদের হাইয়েস্ট ট্যাক্স হচ্ছে 35%, সবচেয়ে টপ লেভেলে, সেটা তো আমরা মধ্যবিত্তরা তার আওতায় পড়ি না, আমরা মূলত 20-25 এই পার্সেন্ট এর আওতায় পড়ি। সেটা যদি কমে, ডিসপোজেবল ইনকাম অর্থাৎ যেটা আমরা খরচ করতে পারি সেই আয় যদি বাড়ে, তাহলে মধ্যবিত্ত তো খুশি হবে নিশ্চয়ই।
এখন তো মাত্র 45 দিন হলো ট্রাম্প প্রশাসনের, ইতিমধ্যে বিগত দিনের প্রবৃদ্ধি কমে গিয়েছে বলে কেউ কেউ নৈরাশ্য প্রকাশ করছেন, আপনি কি মনে করেন এখনই নিরাশ হবার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে?
একদম টোটালি অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে আমি বলি যে এই যে আমরা হিসাবটা পেলাম 1.9%, এটা হলো ফোর্থ কোয়ার্টারের। আমরা তো জানি যে মানে চারটে কোয়ার্টারে আমাদের যেটা জিডিপি, যেটা আমরা বলি জাতীয় আয়, সেটা চারটে কোয়ার্টারে হিসাবে বেরোয়। আমাদের ফোর্থ কোয়ার্টার যেটা শেষ হলো ডিসেম্বরে, তার হিসাবটা কিন্তু বেরোলো জানুয়ারিতে। অর্থাৎ এটা কিন্তু ট্রাম্পের, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে, কারণ ডোনাল্ড ট্রাম্প এসছেন 20 জানুয়ারি। অতএব এইটা দেখে আমরা নিরাশ, মানে এই সরকারের প্রতি মানে আশাবাদী হব না মানে নিরাশ হব, সেটা হিসাব করার সময় আসেনি। আমরা যদি এই ফোর্থ কোয়ার্টারের হিসাবটা গত তিন বছরে দেখি, 2014-এ এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই কোয়ার্টারে আমাদের 2.3% আয় হয়েছিল, তারপরে 0.9% 2015-এ, এবছর আমরা দেখছি 1.9%। অতএব আমরা যদি মানে সরকার ভুলে গিয়ে আমরা দেশের কথা ভেবে দেখি, আমরা দেখছি যে 2015 থেকে 2016-এ এই রেটটা বেড়েছে। অবশ্যই থার্ড কোয়ার্টারে 3.5% ছিল, যেটা কিন্তু এই বছরের তুলনায় একটু বেশি। এই বছরের ফার্স্ট কোয়ার্টারে 2016 ছিল 0.8%, 2016 সেকেন্ড কোয়ার্টারে 1.4%, থার্ড কোয়ার্টারে ছিল 3.5%, এবং ফোর্থ কোয়ার্টারে 1.9%। অতএব আমরা পুরোটাই দেখব, যদি আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে এটা পুরো ওবামা গভর্নমেন্টের সময়কার যে জাতীয় আয় তার ইয়ে, আমরা এটা দেখে ওবামা সরকারের সম্পর্কে মানে যদি আমরা মূল্যায়ন করি তো করতে পারি, যে যদিও এইটা তার প্ল্যাটফর্ম নয়, আমরা এটা ট্রাম্প সরকার সম্পর্কে কিছু বলতে পারি না।
ব্যবসা বাণিজ্য প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে 2001 সালে বিশ্ব বাণিজ্য সংগঠন WTO-তে চীনের যোগদানের পর থেকে আমাদের 60,000 কলকারখানা খুইয়েছি আমরা। আপনার কি মনে হয়?
ম্যানুফ্যাকচারিং চলে যাওয়া অবশ্যই একটা চিন্তার ব্যাপার, চায়না যেটা সুবিধে সেটা হচ্ছে তারা মানে লার্জ স্কেল উৎপাদন যেটাকে বলে সেটা করতে পারে, কারণ তাদের শ্রমের দিক থেকে তারা তাদের বিরাট একটা জোর আছে, তাদের দেশের জনসংখ্যা অনেক, অতএব সেদিক থেকে তারা যেটাকে আমরা বলি কম্পিটিটিভ রেট, সেই রেটে তারা আমাদের জিনিসপত্র দিতে পারে। ট্রাম্প তো এই এজেন্ডা নিয়েই এই এসেছেন, মেক আমেরিকা গ্রেট এগেন, যদিও সেটা ধরুন ভারতবর্ষের কাছে বা যে সমস্ত নন আমেরিকান যে সমস্ত দেশ তাদের কাছে একটু হুমকি, বিশেষ করে ভারতবর্ষের যেটা আইটি সেক্টর তারা চিন্তিত, বা আমেরিকার বড় যারা কোম্পানি তারা চিন্তিত, কিন্তু উনি তো এসছেন মেক এই স্লোগানে এসছেন, এবং যদি সেভাবে ভাবা হয় উনি আমেরিকার প্রেসিডেন্ট, উনি তো ওনার হাতে তো ভুবনের ভাগ নেই। তবে আমি এটা হলো মানে রাজনৈতিক দিক থেকে, কিন্তু আমি যদি অর্থনীতির দিক থেকে বলি আমি বলবো অবশ্যই আমেরিকা যদি ম্যানুফ্যাকচারিং এনে সস্তায় দিতে পারে তাহলে তো ভালো, তবে সস্তায় তারা দিতে পারবেন কিনা সেখানে বিরাট প্রশ্ন থেকে যায়, মানে চায়নার সঙ্গে কম্পিট করতে পারবেন কিনা, সেইটা যদি না হয় তাহলে ম্যানুফ্যাকচারিং আনার কোনো মানেই হয় না।
ডক্টর নন্দিতা দাশগুপ্ত, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
নমস্কার।
নমস্কার।
বন্ধুরা মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখানে জানিয়ে রাখি হ্যালো ওয়াশিংটনের বিষয়ে আসন্ন বিশ্ব নারী দিবসের প্রেক্ষাপটে বিশ্বে নারীর অবস্থান। সাম্প্রতিককালে শিশুদের বিষয়ে লেখা থেকে চমকপ্রদ যে তথ্যটি বেরিয়ে এসেছে তা হল বয়ঃসন্ধিকালে শিশুদের ওপর ভিডিও গেমস অথবা টেলিভিশনে অনেকটা সময় অতিবাহিত করা খুব একটা নেতিবাচক প্রভাব ফেলছে না। এ সম্পর্কে ভয়েস অব আমেরিকার সংবাদদাতা জেসিকা বার্মেনের রিপোর্টটির বাংলা রূপান্তর পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
গবেষকরা জানাচ্ছেন যে বয়ঃসন্ধিকালে শিশু এবং কিশোর কিশোরীরা কম্পিউটারে যে সময় অতিবাহিত করে তাতে চিন্তিত হবার কিছু নেই। গত বছর পর্যন্ত আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের সুপারিশ ছিল যে শিশু এবং কিশোর কিশোরীদের দিনে 2 ঘন্টার বেশি কম্পিউটারে সময় অতিবাহিত করা উচিত নয়। কিন্তু ফ্লোরিডা রাজ্যে অবস্থিত স্টেটসন ইউনিভার্সিটির মনস্তাত্ত্বিক ক্রিস্টোফার ফার্গাসন বলেন যে টেলিভিশনে এবং ভিডিও গেমে দিনে বেশি ঘন্টা অতিবাহিত করলেই যে সেটি শরীরের পক্ষে খুব ক্ষতিকারক হবে এরকম ধারণা সমর্থনের পেছনে উপযুক্ত তথ্যের অভাব রয়েছে। যদিও ফার্গাসন বলেন যে এটি হলো গিয়ে সাধারণ মানুষের একটি ধারণা।
So there's always this kind of sense of there being a zero-sum game that the more time our kids are spending with screens.
Ferguson বলেন যে সুতরাং আমাদের এরকম ভাববার কোনো কারণ নেই যে আমাদের সন্তানেরা যতই বেশি সময় কম্পিউটারে দিচ্ছে ততই তারা অপেক্ষাকৃতভাবে কম সময় লেখাপড়ায় দিচ্ছে এবং এই কারণে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ অনেক কমে যাচ্ছে। তিনি আরো বলেন যে যত দিন যাচ্ছে এই শিশু ও কিশোর কিশোরীরা বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমকে আপন করে নিচ্ছে এবং যার ফলে নানা ধরনের সমাজবিরোধী কার্যকলাপ সংক্রান্ত তথ্য অথবা আপত্তিকর সমস্ত বার্তা তাদের কাছে সহজেই পৌঁছে যাচ্ছে। যুক্তরাজ্যের একটি সমীক্ষার কথা উল্লেখ করে ফার্গাসন বলেন যে সমস্ত শিশুরা দিনে 6 ঘন্টা অথবা তারও বেশি সময় কম্পিউটারে ব্যবহার করে তাদের শতকরা 1 ভাগের মধ্যে কিছুটা আক্রমণাত্মক অথবা হতাশাগ্রস্ত মনোবৃত্তি লক্ষ্য করা গেছে। বয়ঃসন্ধিকালে আমেরিকার শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে এই ধরনের অভ্যেসের কোনো ক্ষতিকারক প্রভাব আছে কিনা সেটাও ফার্গাসন জানতে বিশেষ আগ্রহী। এই উদ্দেশ্যে তিনি ফ্লোরিডা রাজ্যে তার সহকর্মীদের নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিলেন। প্রায় 6,000 শিশু যাদের গড় বয়স 16 বছর তাদের উপর সংগঠিত এই সমীক্ষার বিশ্লেষণ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান পাওয়া গেছে। 2013 সালের সমীক্ষা থেকে জানা গেছে যে আমেরিকান শিশুরা এই ধরনের গণমাধ্যমের ক্ষতিকারক অভাব থেকে মোটামুটিভাবে মুক্ত। খুব কম সংখ্যক কিশোর কিশোরী যাদের মধ্যে শতকরা 1/2 থেকে 1/2 অপরাধমূলক মনোবৃত্তিতে আক্রান্ত হয়েছে, শতকরা 1.7 ভাগের মধ্যে পাওয়া গেছে 1 হতাশাজনক মনোবৃত্তি এবং শতকরা 1.2 ভাগ ভাগের মধ্যে পড়াশোনায় কিছুটা অবনতি লক্ষ্য করা গেছে। গবেষকরা একই সঙ্গে এও লক্ষ্য করেছেন যে এই ধরনের দীর্ঘকালীন সময় ধরে টিভি দেখা কিশোর কিশোরীদের যৌন বিষয়ে কোনো বাজে প্রভাব ফেলতে পারেনি, পাশাপাশি গাড়ি চালানোর ব্যাপারেও তাদের উপর কোনো ক্ষতিকারক প্রভাব পড়েনি।
Kids actually can consume, you know, a larger amount of media than we kind of thought in the past, you know, really kind of up to 6 hours per day without there being any kind of noticeable correlation with, you know, problematic behaviors.
Psychiatric Quarterly নামক পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে দাবি করা হয়েছে যে প্রচলিত ধারণার বাইরে গিয়েও কিশোর কিশোরীরা কোনো রকম ক্ষতিকারক প্রভাব ছাড়াই টিভি অথবা ভিডিও গেমসে 6 ঘন্টারও বেশি সময় সহজেই কাটাতে পারে। ফলে পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন সংস্থা কর্তৃক দিনে 2 ঘন্টার সময়ের বেশি টিভি না দেখার যে ফরমান চালু ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এবং এর পরিবর্তে তারা বলছেন যে কিশোর কিশোরীদের জীবনচর্চার একটা সামঞ্জস্য আনা দরকার, যেমন টিভি দেখার পাশাপাশি প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ঘুম, শরীরচর্চা এবং পড়াশোনার প্রতি আগ্রহ। ফার্গুসন অন্যদিকে আরও একটু এগিয়ে গিয়ে দাবি রেখেছেন যে কিশোর কিশোরীদের টিভি দেখার প্রয়োজনীয়তা অস্বীকার না করে বরঞ্চ তাদের এ ব্যাপারে উৎসাহিত করা দরকার, কারণ এগুলি আমাদের দৈনন্দিন জীবনের এখন একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
ইরান সরকার কর্তৃক 3 জন প্রখ্যাত রাজনৈতিক নেতাকে সরকারি কোনো অভিযোগ বা বিচারে ছাড়া আটক রাখার 6 বছর অতিক্রান্ত হয়েছে। এদের মধ্যে 2 জন হলেন 2009 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের 2 প্রার্থী মেহেদি কারুবি এবং মীর হুসেন মুসাভি। 3 জন হলেন মুসাভির স্ত্রী এবং মহিলাদের অধিকারের কণ্ঠস্বর জাহরা রানাভার্ড। 2009 সালের নির্বাচনী ফলাফল বহু শান্তিকামী গণতন্ত্রপন্থী বিক্ষোভ, লক্ষ লক্ষ ইরানের জনগণকে তেহরান এবং অন্যান্য ইরানি শহরগুলিতে প্রতিবাদ বিক্ষোভে নামতে উদ্বুদ্ধ করে। গ্রিন মুভমেন্ট নামের এইসব প্রতিবাদী বিক্ষোভগুলিকে ইরান সরকার কঠোরভাবে দমন করেছিল। 2011 সালের ফেব্রুয়ারি মাসে কারুবি, মুসাভি এবং রানাভার্ডকে আটক এবং গৃহবন্দী করে রাখা হয়। জোরপূর্বক আটকের 6ম বার্ষিকীতে যুক্তরাষ্ট্র সরকার আবারও তাদের সত্বর মুক্তি এবং অন্যায়ভাবে ইরানে আটককৃত সকল বন্দীদের মুক্তির আবেদন জানাচ্ছে। পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মুখপাত্র মার্ক টোনার লিখিত এক বিবৃতিতে জানান, কারুবি, মুসাভি এবং রানাভার্ডকে অব্যাহতভাবে গৃহবন্দী করে রাখা ইরানের প্রতিশ্রুত আন্তর্জাতিক বাধ্যবাধকতার পরিপন্থী এবং ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের অধীনে, যেখানে ইরান রাষ্ট্রীয় পার্টি বলে স্বীকৃত, যেখানে ন্যূনতম স্বচ্ছ বিচারের গ্যারান্টি দেয়া আছে, সেখানে জনগণকে ইচ্ছামতো গ্রেফতার ও আটক করে রাখা যাবে না। মিস্টার টোনার বলেন, ইরান সরকারকে অবশ্যই আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি সঙ্গতি রেখে মানবাধিকার এবং ইরানের সকল জনগণের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। শান্তিপূর্ণ ভাষা প্রকাশের মৌলিক অধিকার সেখানে নিশ্চিত করতে হবে। সুশীল সমাজে অংশগ্রহণ করার অধিকার এবং খেয়াল খুশি মতো গ্রেফতার, আটক অথবা স্বচ্ছ বিচারের অস্বীকৃতির ঊর্ধ্বে থেকে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে।
সম্পাদকীয় শুনলেন, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
ন্যাশনাল ফেডারেশন অফ বিওএ ফ্যান ক্লাবস খুলনা বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে। মোহাম্মদ আবদুল্লাহ আমাদের শ্রোতা, তিনি জানিয়েছেন ইমেলে, চলতি বছর ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ তার অনুষ্ঠান সম্প্রচারের 59তম বার্ষিকী উদযাপন করছে, এর কথা আপনারা সবাই জানেন। এই উপলক্ষে নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক, শ্রোতা এবং শ্রোতা সংগঠক আকবর হায়দার কিরণ, বাংলাদেশে ভিওএ ফ্যান ক্লাব সমন্বয়কারী জহরুল আলম এবং জেলা ভিওএ ফ্যান ক্লাব চুয়াডাঙ্গার সহযোগিতায় ন্যাশনাল ফেডারেশন অব ভিওএ ফ্যান ক্লাবস খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠান সম্পর্কে আপনার ভাবনা এই শীর্ষক লেখা আহ্বান করেছে। 500 শব্দের মধ্যে লিখে ইমেলে 31 মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিজয়ী 5 জন লেখককে ডিজিটাল রেডিও সহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। আর ইমেল ঠিকানা সোনালী আবদুল্লাহ @gmail.com,
sonaliabdullah@gmail.com এই ইমেলে আপনাদের লেখা পাঠিয়ে দেবেন 31 মার্চের মধ্যে।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার দাবি করেছেন যে কংগ্রেসের গোয়েন্দা তত্ত্বাবধান কমিটি তদন্ত করে দেখুক যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে তাদের তদন্ত করার ক্ষমতার অপব্যবহার করেছে কিনা যখন তারা নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে তদন্ত করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেছেন 2016 সালের নির্বাচনের ঠিক আগে সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো রিপোর্ট খুবই উদ্বেগজনক। কোনো তথ্য প্রমাণ ছাড়া ট্রাম্প শনিবার ওবামার বিরুদ্ধে অভিযোগ করেন যে নভেম্বরে নির্বাচনের আগের মাসে নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ার সদর কার্যালয়ে তার টেলিফোনে আড়ি পাতা হয়। সাবেক প্রেসিডেন্টের একজন সহকারী ওই অভিযোগ বাতিল করে দিয়ে বলেন তা সম্পূর্ণ মিথ্যে। নতুন রিপাবলিকান প্রেসিডেন্ট রবিবার টুইটার বার্তায় বিরোধী ডেমোক্র্যাটস এবং ওবামার বিরুদ্ধে অপমানজনক সব মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি বাহিনী মসুল শহরের কেন্দ্রের দিকে নতুন করে অগ্রসর হচ্ছে। ইসলামিক স্টেট চরমপন্থীরা এখনও যেসব স্থান দখল করে আছে তা পুনর্দখলের প্রচেষ্টায় ইরাকি বাহিনী এই অভিযান চালাচ্ছে। রবিবার ইরাকি সামরিক কর্মকর্তারা বলেছেন সর্বসাম্প্রতিক লড়াইয়ে পশ্চিম মসুলে বেশ কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ তারা নিয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে আবহাওয়া ভালো না থাকায় আক্রমণ অভিযান বিলম্বিত হয়। প্রতিদিন হাজার হাজার বেসামরিক লোক লড়াই কবলিত এলাকা থেকে পালিয়ে যাচ্ছে। 19 ফেব্রুয়ারি শহরের পশ্চিম দিকে সরকার গোড়াতে অভিযান শুরু করে। ইরাকি কমান্ডাররা জানিয়েছেন ইসলামিক স্টেট প্রচণ্ডভাবে অভিযান প্রতিরোধ করতে চেষ্টা করে। চরমপন্থী বাহিনী যুদ্ধবিধ্বস্ত দেশে শহর অঞ্চলে তাদের যে দখল ছিল তারা সেটা রক্ষা করতে চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন সেনারা উপদেষ্টা ও প্রশিক্ষণদাতা হিসেবে মোতায়েন ছিলেন এবং তারা ইরাকি বাহিনীকে মসুল আক্রমণ অভিযানে সাহায্য করে। আফগানিস্তানের উত্তরাঞ্চলের সমস্যা কবলিত কুন্দুজ প্রদেশের কর্মকর্তারা বলেছেন গত রাতে বিদ্রোহীদের আক্রমণে জাতীয় নিরাপত্তা বাহিনীর অন্তত 6 জন সদস্য নিহত হন। প্রাদেশিক পুলিশ প্রধান জেনারেল আব্দুল হামিদ হামিদ রবিবার বার্তা মাধ্যমকে বলেন প্রাদেশিক রাজধানী কুন্দুজের কাছে বিদ্রোহীদের বড় একটা গ্রুপ একটা নিরাপত্তা চৌকিতে হানা দেয় ও লোকজনকে হত্যা করে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন যে তার যোদ্ধারা ওই চৌকির নিয়ন্ত্রণ নেয়। তিনি আরও বলেন তার যোদ্ধারা অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম দখল করে। বার্ষিক সংসদীয় অধিবেশনে অংশ নেওয়ার জন্য চীনের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার প্রতিনিধি বেজিংয়ে সমবেত হয়েছেন। রবিবার গ্রেট হল অব দ্য পিপলসে সংসদীয় অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী লি কাচাং প্রতিনিধিদের বলেন চীন তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি 2017 সালে জিডিপি অর্থাৎ মোট দেশজ উৎপাদনের 6.5% বৃদ্ধি করতে চায়। গত বছর চীন ওই প্রবৃদ্ধির লক্ষ্যস্থল করেছিল 6.5 থেকে 7% মধ্যে এবং তা বাস্তবিক হয়েছিল 6.7%। 26 বছরে সেটি ছিল সবচেয়ে নিম্ন হার।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন মার্টিন কার্সিয়াস। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.